তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, কিয়ামতের দিন লোকদের মধ্য থেকে আমার নিকটতম ওই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপরে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে অন্যান্য দিনের মতো আজকেও একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, আপনাদেরকে শোনাবো কোরআনে পাকের তেলাওয়াত শুনবো আমরা হামদে বাড়ি তালা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি। আজকের যে বিষয় নিয়েছি এ নিয়েও আলোচনা আমরা করার চেষ্টা করব নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, এবং আপনাদের কল এসএমএস যা আমাদের সাথে আছে তাও আমরা শোনার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাবারক তাআলা। আজকের বিষয় একটু পরে জানাবো, আগে আপনাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাই। কোরআনে পাকের তেলাওয়াতের পরে আমরা আজকের বিষয় আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ তাবারক তাআলা। যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এবং স্ক্রিনে তার তর্জমাও দেওয়া আছে, অর্থাৎ অর্থগুলোও লেখা আছে, তেলাওয়াতের পাশাপাশি অর্থগুলোও আমরা দেখে নেই যাতে করে এর অর্থ আমাদের জানা হয়ে যায়। চলুন আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনি। জি,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، يخرج منهما اللؤلؤ والمرجان، فبأي آلاء ربكما تكذبان، وله الجوار المنشآت في البحر كالأعلام، فبأي آلاء ربكما تكذبان، كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام، فبأي آلاء ربكما تكذبان، يسأله من في السماوات والأرض، كل يوم هو في شأن، فبأي آلاء ربكما تكذبان، سنفرغ لكم أيها الثقلان، فبأي آلاء ربكما تكذبان، يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا، لا تنفذون إلا بسلطان، فبأي آلاء ربكما تكذبان، يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران، فبأي آلاء ربكما تكذبان، فإذا انشقت السماء فكانت وردة كالدهان، فبأي آلاء ربكما تكذبان، صدق الله العظيم।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুবই চমৎকার কোরআনে পাকের তেলাওয়াত, সূরা আর রহমান থেকে কিছু আয়াতে কারিম আমরা এই মুহূর্তে শুনলাম এবং এর তর্জমাও দেখলাম টিভি স্ক্রিনের মধ্যে। আল্লাহ তাবারক ও তাআলা সঠিকভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা এবং এর তর্জমাও জানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক, আজকের যে বিষয় নিয়েছি জানাবো একটি হাদিসে মোবারাকার মাধ্যমে। মুসলিম শরীফের 250 পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা ওমারা বিন রুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, যে ব্যক্তি সূর্য উদয় ও সূর্য অস্তের পূর্বে নামাজ আদায় করে, অর্থাৎ ফজর ও আসরের নামাজ পড়ে, সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা পবিত্র জবান মোবারক থেকে যে হাদিসে পাক তিনি বলেছেন অবশ্যই তা সত্য, অবশ্যই সেটা সঠিক হবে, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা তেমনটাই করবেন। আর আল্লাহ নবী কী বলেছেন, যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ পড়ে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। দর্শক শ্রোতা, এভাবে করে নামাজের ফজিলতের কথা অসংখ্য হাদিসে মোবারাকার মধ্যে এসেছে, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনি। আর আজকের প্রোগ্রামেও আমরা বিষয় রেখেছি নামাজের ফজিলত, জানবো, শুনবো, শিখবো, যাতে করে নামাজের মহাব্বত, নামাজের ভালোবাসা, নামাজের আগ্রহ সৃষ্টি হয় এবং নামাজ আমরা সঠিকভাবে পাঁচক্ত আদায় করতে পারি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আজকের বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের মাইনুদ্দিন আত্তারি ভাই এবং আমাদের ইসলাম আত্তারি ভাই আমাদের সাথে আছেন, তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো আজকের বিষয় নিয়ে, নামাজের ফজিলতের কথা জানার চেষ্টা করব। আর আমাদের সাথে ইব্রাহিম ভাই আছে, চলুন আমরা প্রথমে ইব্রাহিম ভাই থেকে হামদে বাড়ি তালা শ্রবণ করি, এরপর আজকের বিষয় নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মোমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বাড়ি তালা পাঠ করব আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারাও নিয়ত করে নিন, আপনার হামদে বাড়ি তালা শ্রবণ করবেন আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বাড়ি তালা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া
তো
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আল্লাহ তাবারক ও তালার প্রশংসামূলক কালাম শুনছিলাম। হামদে বারী তালা, আল্লাহ তাবারক ও তালা আমাদেরকে বারবার এভাবে করে তার প্রশংসা, আল্লাহ তালার প্রশংসা হামদ জিকির করার সে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক। যে মুখ আল্লাহ আমাদেরকে দান করেছেন, হাজারো মানুষের মুখে জবান নেই, অর্থাৎ কথা বলতে পারে না, আল্লাহ তালা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমরা যেন এই নিয়ামতের শুক্রিয়া এবং এর পাশাপাশি নিয়ামতকে সঠিক কাজে, ভালো কাজে যেন ব্যবহার করতে পারি, অর্থাৎ আল্লাহ তালার জিকির, কোরআনে পাকের তেলোয়াত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ সালাম যেন পড়তে পারি, আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি নামাজের ফজিলত, ইনশাআল্লাহ তাবারক তালা শুনবো মুবাল্লিগ থেকে। একটি হাদিসে মোবারক আরও বলি, সেটা হলো মুসলিম শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিসে মোবারকের মধ্যে একটি হাদিসে পাক এভাবে বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদুনা জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই হাদিসে পাকটি। আমি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকিয়ে ইরশাদ করলেন, অতি শীঘ্রই অর্থাৎ কেয়ামতের দিন তোমরা আপন প্রতিপালককে এইভাবেই দেখবে যেমনিভাবে এই চাঁদকে দেখছ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে ইশারা করে এভাবে বললেন। এরপরে আরও বলেন, তবে যদি তোমাদের দ্বারা সম্ভব হয় তবে ফজর ও আসরের নামাজ কখনোই ত্যাগ করিও না। অতপর হযরত সাইয়েদুনা জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতে কারিমা পাঠ করলেন, তর্জমায় কানজুল ইমান। আর আপন প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করুন সূর্য উদয়ের পূর্বে এবং তা অস্তমিত হওয়ার পূর্বে, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজের কথা এখানে বলা হয়েছে। তো নামাজের ফজিলতের কথা অসংখ্যবার কোরআনে পাকের মধ্যে এসেছে এবং হাদিসে মোবারাকার মধ্যে এসেছে। আজ মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের মাইনুদ্দিন ভাই থেকে শুরু করছি, নামাজের ফজিলত নিয়ে কিছু কথা তার থেকে শুনি। জি মাইনুদ্দিন ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয় নামাজের ফজিলত, নামাজের বারাকাত সম্পর্কে নেওয়া হয়েছে। জাকির ভাই, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আল্লাহ তাআলার দয়ায় মুসলমান হওয়ার পরে একজন ব্যক্তির সবচেয়ে বড় যে অত্যাবশ্যকীয় কাজ, একজন মুসলমানের সবচেয়ে বড় যে কাজ পালনীয়, সেটা হচ্ছে নামাজ। ইসলামের স্তম্ভগুলোর মধ্যে নামাজের স্তর হচ্ছে দ্বিতীয়, অর্থাৎ ইসলামের রোকন বা স্তম্ভ আমরা যদি বলি সেটা হচ্ছে পাঁচটি, আর এই পাঁচটার মধ্যে সর্বপ্রথম হচ্ছে কালিমা, এরপরেই হচ্ছে নামাজ, এরপরে হচ্ছে হজ, জাকাত, রোজা, এই অন্যান্যগুলো এরপরে ধারাবাহিকভাবে এসেছে। তো একজন মুসলমানের কিতাবের মধ্যে এসেছে মুসলমানের ইমান আনয়নের পর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষী দেওয়ার পরেই তার উপরে অত্যাবশ্যক হয়ে যায় যে নামাজকে আদায় করা থাকে। সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে মানে তাহলে কিন্তু অত্যাবশ্যক। তো এই প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর নামাজ সর্ব অবস্থায় ফরজ, সে কোনো অবস্থাতে নামাজ ছাড়তে পারবে না, দুই অবস্থা ব্যতীত। তো ওইটা আমরা পরে শুনবো ইনশাআল্লাহ। এখন এই নামাজে ফরজ, তার মানে বোঝা গেল আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন নামাজ আমাদের, অবশ্যই সেখানে অনেক বরকত, অনেক ফজিলত রয়েছে, কারণ এই জন্যই নামাজকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নামাজকে হচ্ছে বলা হয় মুমিনের মেরাজ, আল্লাহ তাআলার মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহ তাআলা সাক্ষাৎ করেছেন, আল্লাহ তাআলার দিদার করেছেন। তো আল্লাহ তাআলার দিদারে গিয়ে, দিদারে এলাহিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা বান্দার জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে তার উম্মতের জন্য যে উপহার দিয়েছেন, সবচেয়ে বড় যে উপহার সেটা হচ্ছে নামাজ।
সুবহানাল্লাহ।
তো নামাজের ফজিলত, অসংখ্য ফজিলত রয়েছে। এই নামাজের একটা ফজিলতের মধ্যে বলা আছে, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন যে বান্দার জন্য, উম্মতের জন্য নামাজ হচ্ছে মেরাজ।
সুবহানাল্লাহ।
তো আমরা যদি আমরা নামাজ ওইভাবে পড়ি তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছে যাবো। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার দরবারে ধরনা দেওয়ার জন্য বান্দার সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হচ্ছে নামাজ।
নামাজ
হাদিসে পাকের মধ্যে এবং অন্যান্য অনেক কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার কাছাকাছি বান্দাকে সবচেয়ে বেশি পৌঁছে দেয় হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে সে খুঁজে পেতে পারে খুব সহজেই, যেটা অন্য কোনো ইবাদতের মধ্যে, অন্য কোনো আমলের মধ্যে পাবে না। এই জন্য আমাদের
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ আমার চোখে
সিরাতুল্লাহ। সুবহানাল্লাহ। এই ব্যাপারে অসংখ্য ফজিলত রয়েছে, যে নামাজের বিভিন্ন ফজিলতের মধ্যে শাহেকে তরিকত আমির আলাইহিস সালাম দামাত বরকাতুল আলিয়া তার লিখিত কিতাব নামাজের ফজিলত বা ফয়জানে নামাজ যে কিতাব রয়েছে, এই ফয়জানে নামাজের কিতাবের মধ্যে উল্লেখ করেন নামাজের প্রায় 25টি ফজিলত উল্লেখ করেছেন, বরকত উল্লেখ করেছেন। আমরা আসুন কিছু শ্রবণ করি, যে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম হলো নামাজ। মক্কি মদিনে আকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের চোখের শীতলতা হচ্ছে নামাজ। আম্বিয়াই কিরাম আলাইহিমুস সালামের সুন্নতে মোবারকা হচ্ছে নামাজ। নামাজ অন্ধকার কবরের আলো সরবরাহ, নামাজ কবরের আজাব থেকে বান্দাকে রক্ষা করবে, নামাজ কিয়ামতের ভয়াবহতা রোধে ছায়া সরবরাহ, নামাজ পুল সিরাতের জন্য সহজতা, নামাজ হলো নূর, নামাজ বেহেস্তের চাবি, নামাজ জাহান্নামের আজাব থেকে মুক্তি প্রদান করবে, নামাজ আদায়ের রহমত অবতীর্ণ হয়।
সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজির প্রতি সন্তুষ্ট হবে।
সুবহানাল্লাহ।
নামাজ দিনের স্তম্ভ,
আল্লাহ আল্লাহ আল্লাহ।
নামাজ রোগবালাই থেকে বাঁচিয়ে রাখে, নামাজ আদায়ে শরীরের প্রশান্তি অর্জিত হয়, নামাজ আদায়ে রোজগারের মধ্যে বরকত আসে। আমরা আজকে বলি অনেক
অভাব
অনটল, মানে আমরা সবচেয়ে বেশি মানুষ যে বিষয়টা শেখায়ত করে অভিযোগ করে সেটা হচ্ছে আমার বরকত নেই, রোজগারের মধ্যে আমার আয় উন্নতি নেই,
আয় উন্নতি নেই।
তো এই আয় উন্নতি করার জন্য দর্শক শ্রোতাকে বলবো, আপনি নামাজকে ধরে নেন, নামাজকে আঁকড়ে ধরুন, নামাজের পাবন্দী হয়ে যান, ইনশাআল্লাহ
আপনি বরকত পাবেন,
খুব শীঘ্রই এটার প্রতিফলন ফলাফল নিজের মধ্যে অনুধাবিত করতে পারবেন। এরপর হচ্ছে নামাজ অন্ধকার কবরে একাকিত্বের সাথী হবে, নামাজ নেকির পাল্লাকে বাড়ি করে দিবে, নামাজ মুমিনের জন্য মেরাজ সর্বোচ্চ, আর নামাজের মতো সময় মতো নামাজ আদায় করা সকল আমলের চেয়ে উত্তম আমল।
সুবহানাল্লাহ।
আর নামাজি ব্যক্তির সবচেয়ে বড় উপহার, সুবহানাল্লাহ, নামাজি ব্যক্তির সবচেয়ে বড় নিয়ামত এটাই যে কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার দিদার লাভ করবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এটা হচ্ছে নামাজের ফজিলত। এতগুলো ফজিলত যদি আমি হাসিল করতে চাই
আমাকে নামাজ আদায় করতে
হবে, আমাকে অবশ্যই নামাজ সময় মতো,
এছাড়া কোনো আর বিকল্প
রাস্তা নাই।
সুবহানাল্লাহ।
যে আমার যত ধরনের সমস্যা, শারীরিক, মানসিক, অর্থনৈতিক, যত ধরনের পেরেশানি আছে, সকল পেরেশানি থেকে বাঁচার একটাই মাধ্যম সেটা হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে হিফাজত করে, বাঁচায়,
মানুষকে বাঁচায়। সুবহানাল্লাহ।
তো আমরা কিন্তু আমরা এগুলো থেকে বাঁচতে চাই,
রোগ থেকে বাঁচতে চাই, নামাজ না পড়ে, আমরা অভাব থেকে বাঁচতে চাই, নামাজ না পড়ে, আমরা বিভিন্ন পেরেশানি থেকে বাঁচতে চাই, নামাজ না পড়ে। কিভাবে সম্ভব এটা, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ফজিলতের কথা বলছেন, আরও অসংখ্য ফজিলতের কথা আছে না? তো মুসলিম শরীফের 322 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিসে পাক আসছে, হযরত সাইয়েদুনা আবু বসরা গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নূরানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই নামাজ অর্থাৎ আসরের নামাজ তোমাদের পূর্ববর্তীদের লোকদের দেয়া হয়েছিল, তখন তারা একে অবহেলা করলো, সুতরাং যে তা নিয়মিত আদায় করবে সে দ্বিগুণ প্রতিদান পাবে। ইসলাম ভাই আমাদের সাথে আছেন, ইসলাম ভাইদের কিছু কথা শুনি, এরপরে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবো আপনাদেরকে। ইসলাম ভাই কি বলবেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসলে নামাজের বরকত সমূহ, বরকত তো বরকত না, বরকত সমূহ।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এটা তো বরকত বলতে গেলে আর কি শেষ করা যাবে না। আসলে প্রথমে দেখতে হবে যে আমাদের নামাজ ফরজ হয়েছে কখন। আমরা সকলে জানি, এটা প্রসিদ্ধ, সাধারণভাবে সবাই জানি যে মেরাজের রজনীতে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজে গিয়েছেন তখন
জি
50 ওয়াক্তের নামাজকে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তিনি আরবে মেহমান ছিলেন আর তোহফাও দিয়েছেন এমন 50 ওয়াক্তের, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দয়া উম্মতের উপর 9 বার আসা যাওয়া করেছেন, 45 ওয়াক্তের কম হয়ে গেছে,
5 ওয়াক্ত দিয়েছেন আমাদের,
দিয়েছেন, তবুও ফজরত দেখুন,
তারপরেও কিন্তু
আল্লাহ আপনার উম্মত যখন 5 পড়বে পঞ্চাশ সালে সব পরিমাণে সওয়াব পাবে। আচ্ছা এটা গেল। এখন নামাজ, নামাজ আদায়কারী ব্যক্তিদের সম্বন্ধে কোরআনের পাকেও কিন্তু এসেছে, আল্লাহ তাআলা কোরআনের পাকে এরশাদ করেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা কল্যাণ পাবে। এখন এর কয়েকটি আয়াতের পরেই আল্লাহ তাআলা আরও ঘোষণা করছেন যে আল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা নিজের নামাজকে হেফাজত করবে তাদের জন্য কি রয়েছে
কল্যাণ,
উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী কিসের, আল্লাযীনা ইয়ারিসুনা ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে,
সুবহানাল্লাহ,
তারা জান্নাতুল ফিরদাউস পাবে। আর শুধু এখন হয় একদিন দুই দিন, হুম ফিহা খালিদুন, সদা সর্বদা তাতে থাকবে, জান্নাতুল ফিরদাউসে একদিন নয় দুই দিন নয় সদা সর্বদা তাতে থাকবে। আচ্ছা এই নামাজ, নামাজ যদি কেউ যদি আঁকড়ে ধরে বা মনোযোগ সহকারে আদায় করে, এর একটা ঘটনা আর কি, হযরত সাইয়্যিদুনা রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাসায় কি সবাই জানি আমরা ঘটনা যে চোর আসলো চুরি করতে, কিন্তু রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাসায় কিছু ছিল না, অজু করার জন্য সুদ ছিল লোটা একটা যেটা বদনা বলা হয়, তো সে তো কিছু পায়নি, শুধু দেখছে বদনা। সে ফিরে যাচ্ছিল, রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন যে তুমি আসলে কি চোর, কে হ্যাঁ চোর, এখন ও সে স্বীকারও করছে আমি চোর,
জি
তুমি কিছু পাওনি, কেন না শুধু একটা বদ না, আমি বদনাতে কী করবো কার সাথে, যেহেতু তুমি আসলে চোর প্রকৃতপক্ষে, তুমি যেহেতু এসেছো খালি হাতে যেন না যাও, আমি তুমি এক কাজ করো, অজু করো, অজু করে অমুক কক্ষে গিয়ে তুমি নামাজ আদায় শুরু করো। এখন সে গিয়ে নামাজ শুরু করলো, আর পিছ থেকে রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত তুললেন, বলেন ইয়া আল্লাহ, সে আমার ঘরে এসেছে কিছু পায়নি, এখন আমি আপনার দরবারে এই ব্যক্তিকে আপনার দরবারে দাঁড় করে দিয়েছি, এখন আপনার রহমত দ্বারা বঞ্চিত করিয়েন না। এখন এই কাঁদে কেঁদে কেঁদে দোয়া করছিলেন, তৎক্ষণে কি আর কি ওর অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল এবং সে সেজদায় পড়ে কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, এতদিন তুমি যে এত অমান্য করেছো, আল্লাহ তাআলা তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কি উত্তর দিবে, যদি আল্লাহ তাআলা যদি পাকড়াও করে তুমি কিভাবে
কি জবাব দিবে,
কি চেহারা নিয়ে তুমি দণ্ডায়মান হবে।
রাইট রাইট।
এখন সেরি সময় হয়ে গেল, সে যখন যাচ্ছিল রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি জিজ্ঞেস করলেন, তুমি সারা নামাজ আদায় করলে কি পেয়েছে, সে বলল আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন,
সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা আমাকে নামাজের প্রতি মন লাগিয়ে দিয়েছেন আর কি,
সুবহানাল্লাহ।
এখন সে রাবিয়া বাসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া আল্লাহ, এই ব্যক্তি এক মুহূর্তের জন্য এতদিন অমান্য করেছে, এত কিছু ইয়াগুনা করেছে, এক মুহূর্তের জন্য নামাজ আদায় করছিল, তুমি তাকে ক্ষমা করে দিয়েছো, আমি এতদিন পরে তোমার দরবার দাঁড় আছি, আমি দাঁড়িয়ে রয়েছি, আমার জন্য কি হয়েছে। এখন আল্লাহ তাআলা ইরশাদ করছেন আর কি, হৃদয় কান দিয়ে শুনতে পারলেন যে আমি যে তাকে ক্ষমা করেছি তোমার বদলতেই করেছি,
তোমার ওসিলাতেই ক্ষমা হয়েছে।
ওই কবি বলেছেন না, নিগাহে ওলিমে ও তাসির দেগি, দেখি বদলতে হাজারো কি তাকদীর দেখি,
সুবহানাল্লাহ।
আসলে নামাজ এমন একটা নিয়ামত, আমরা যেন একটা এটা যদি বলি একটা আমরা এটা ভর যেন না নেই, যে আমাদের উপর একটা চাপ এসে গেছে, বোঝা চলে এসেছে,
এমন যেতে মনে না হয়,
আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা রহমতের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের
অধিকারী, এটা হুকুম, আল্লাহ তাআলার হুকুম।
এখন আমি আপনি কাউকে তোহফা দিবেন, উপহার দিবেন,
জি তার প্রতি সন্তুষ্ট হব তাই তো দিব না,
অনুষ্ঠানে আসছে আপনি কাউকে দিবেন, এখন তো তাকে আপনি বোঝা দিচ্ছেন না, অবশ্য আপনি এই মনে করে দিচ্ছেন যে হ্যাঁ এই নিয়ে খুশি হবে,
জি
একটু সন্তুষ্ট চিত্তে রাখবে, ভালোভাবে রাখবে, কিন্তু এখন আমাদের অবস্থা হয়ে গেছে নামাজ আমাদের বোঝা নয়, এক পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর জোহর আসর প্রত্যেকটি নামাজে একটা ফজিলত আছে, কেউ যদি চায় যে আমি সৌন্দর্য হয়ে যায় সুন্দর, আমি তো বলবো ফজরের নামাজকে আঁকড়ে
চেহারায় নূর চলে আসে,
চেহারায় নূর চলে আসে,
জি জি।
আচ্ছা যেটা আমাদের মাইদিন ভাব বলছিলেন, কেউ যদি চায় অভাব অনটন দূর হয়ে যায় সেজন্য যেন জোহরের নামাজকে আঁকড়ে ধরে, কে যদি চায় আমি
এখন আবার শুধু যোহরের নামাজ আকরে ধরব,
আমি এটা এমনি বলছি
অভাব দূর করার জন্য, এটা না পাঁচ ওয়াক্ত নামাজের
কিন্তু ভিন্ন ভিন্ন বুঝিল, আসর পড়লো না বা ফজর পড়লো বা মাগরিব পড়লো না এমন নয়,
কাজা তো কোনো ওয়াক্তই করা যাবে না,
কোনো ওয়াক্তই করা যাবে
না, রাইট রাইট রাইট,
আমাদেরকে পাঁচ ওয়াক্তই নামাজকে আকরে ধরতে হবে। যদি আমাদের এখন চিন্তা করা উচিত জাকির ভাই, যদি পঞ্চাশ ওয়াক্তের নামাজ যদি ফরজ থাকতো
আহা
কি অবস্থা হতো,
নামাজে নামাজেই দিন, অনেক অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে রয়েছে। যেমন আবু দাউদ শরীফের মধ্যে তিনটি বাণী এসেছে, ভাবে আল্লাহ পাক সেই ব্যক্তির প্রতি দয়া করুক যে আসরের পূর্বে চার রাকাত নামাজ পড়ে, অর্থাৎ যেটাকে সুন্নাতের নামাজ আমরা বলি। তার বলা হয়েছে আল্লাহ পাক সেই ব্যক্তির উপর দয়া করুক যে আসরের পূর্বে চার রাকাত নামাজ আদায় করে। আরেকটি বাণী ভাবে আসছে, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক তার শরীরকে আগুনের জন্য হারাম করে দিবেন। আসরের পূর্বে চার রাকাত অর্থাৎ ফরজ নামাজের পূর্বে চার রাকাত নামাজ পড়বে, আগুনের জন্য তার শরীরকে হারাম করে দিবেন। এরপর আরেকটি বাণী আসছে ভাবে, যে ব্যক্তি আসরের পূর্বে চার রাকাত নামাজ পড়বে তাকে আগুন স্পর্শ করবে না, অর্থাৎ আসরের পূর্বের যে সুন্নাতের কথা এখানে আসছে, সুন্নাত নামাজের ফজিলতের কথা এখানে বলা হয়েছে, এরপর জামা ফরজ নামাজ যেটা সেটা তো আছেই। মাগরিবের ব্যাপারে আসছে, খাদিমে নবী হজরত সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করলো তার জন্য কবুলকৃত হজ ও উমরার সওয়াব লিখে দেওয়া হয়, আর তা এমনই যেন সে সবে কদর কদরে ইবাদত করলো। আল্লাহ 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 আল্লাহ। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি দুটি বাণী এভাবে আছে, যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত পরে আর এর মাঝখানে কোনো অশ্লীল কথা না বলে তবে তা বারো বছরের সওয়াবের সমপরিমাণ করা হবে। নাম্বার দুই, যে ব্যক্তি মাগরিবের পর ছয় রাকাত নামাজ পড়ে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা সমপরিমাণও হয়ে থাকে। আওয়াবিনের নামাজের কথা বলা হয়েছে এখানে, আসরের সুন্নাত নামাজের কথাও শুনলাম আমরা, মাগরিবের নামাজের কথাও শুনলাম আমরা, মাগরিবের পরে আওয়াবিনের নামাজের কথাও শুনলাম আমরা, ফরজ নামাজের কথা তো আছেই, পাশাপাশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাত নফলের কথাও বলেছেন। চলুন আমরা ইব্রাহিমের কাছে আবারও যাই, নাত রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, এরপরে কিছু কল নেওয়ার চেষ্টা করবো, দর্শক এসএমএসও পড়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাবারক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মদনী মদনী Ya Rasulullah কাধার কাধার পরে আমারে সবাই যখন রেখে যাবে তুমি কবর উজ্জ্বল কর মদনী
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। আজকের আলোচনা যে বিষয় আমরা করছি নামাজের ফজিলত নিয়ে, যে আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ওসিলাতে এত সুন্দর নিয়ামত পেয়েছি, পাঁচ ওয়াক্ত নামাজ পেয়েছি, আল্লাহ কবে জানি না ভাগ্যে কবে রেখেছেন কি যেই আকাশ সাল্লাল্লাহু আলাইহিস সালামের সৎকায় নামাজ পেয়েছি, ওই আকা আলী সালাতু আসসালামের দরবারে গিয়ে দুরাকাত নামাজ পড়তে পারবো। আল্লাহ বাস নসিব করে দাও, যে নবীর ওসিলাতে এত নাজ নিয়ামত পেয়েছি, যে নবীর সৎকায় এত কিছু পেয়েছি, ওই নবীর দরবারে গিয়ে ওই নবীর মসজিদে নববীতে গিয়েও আমাদেরকে নামাজ আদায় করার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। দর্শকের কিছু কল শুনবো, এরপর ইনশাল্লাহ তালা নামাজের ফজিলত নিয়ে আরও কিছু আলোচনাও শুনবো ইনশাল্লাহ তালা। জি, কল শুনিয়ে দিন।
আমি আমার নাম মোহাম্মদ মনির চৌধুরী। আমি অত্যন্ত আনন্দিত হচ্ছি মাদানী চ্যানেল দেখে, এত সুন্দর অনুষ্ঠান দেখার মতো, এটা আমরা অনেক কিছু উপভোগ করতে পারতেছি। আপনাদের অনুষ্ঠান দেখে খুব কান্না আছে আমার, আমি দোয়া করতেছি আপনাদের জন্য, আপনারা একটু দোয়া করেন।
আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিক, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, দোয়া করি আপনার জন্য, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ আনাস, রমনবাড়ি থেকে বলছি। আমি নিয়মিত মাদানী চ্যানেল দেখি, অনুষ্ঠানটি আমার অনেক ভালো লাগে, খুবই প্রিয় একটি অনুষ্ঠান।
মাশাআল্লাহ, প্রশংসা করার জন্য, সাথে থাকার জন্য শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আপনাকেও ভালো রাখুক। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে। মাদানী চ্যানেলটা আমি দেখি সবসময়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানটা খুব সুন্দর লাগছে দেখতে।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথে থাকবেন এভাবে আশা রাখি ইনশাআল্লাহ তাবারক। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ শাহিন, আমি সৈরাতপুর থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই, আমার টাকা নাই, বসে নাই, কেমনে যাই সোনার মধ্যে, শুনে দিলে অনেক খুশি হতাম
ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ। একটি কালামের অনুরোধ, টাকা নাই, পয়সা নাই, ইব্রাহিম বেগ আবারও সময় দিব, আমরা ইনশাআল্লাহ তাবারাকাতাল্লাহ সাথেই থাকবেন। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম নামাজের ফজিলত নিয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে মোবারাকা তিনি বর্ণনা করেছেন, যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেছেন, মুনাফিকদের জন্য সকল নামাজের মধ্যে সবচেয়ে বেশি বোঝা হলো ফজরের নামাজ এবং এশারের নামাজ, এবং এর মধ্যে যা ফজিলত রয়েছে তা যদি জানতো তবে অবশ্যই উপস্থিত হতো, যদিও সে বসার সময় শরীরের যে অংশটি মাটির সাথে লাগিয়ে বসে এভাবে হেসরাতে হেসরাতে যদি আসতো, অর্থাৎ যেভাবেই সে পারতো আসতো নামাজের জন্য, যদি এই নামাজের ফজিলতের কথা তারা জানতো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন হুঁশিয়ারি একদিকে এবং ফজিলতের কথা একদিকে। আমার নবী কি বললেন, মুনাফিকদের জন্য সব নামাজের চেয়ে দুই অক্ত নামাজ তাদের জন্য বেশি কঠিন হবে এবং বোঝা মনে হবে, সেটা হলো ফজরের নামাজ এবং এশারের নামাজ, এই দুই অক্ত নামাজ তারা কঠিন মনে করবে, অর্থাৎ বোঝা হবে তাদের কাছে। আর এই দুই অক্ত নামাজে যে ফজিলত রয়েছে, যদি তারা জানতো তবে মাটিতে বসার সময় মানুষ যেভাবে বসে এভাবে হেসরাতে হেসরাতে এরপরে নামাজের জন্য তারা উপস্থিত হতো, অথবা যেভাবেই সম্ভব সেভাবেই তারা উপস্থিত হতো এই নামাজের জন্য। আর এই হাদিসের ব্যাখ্যায় হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তালালাই এর ব্যাখ্যায় লিখেন, কেননা মোনাফিকরা শুধুমাত্র দেখানোর জন্য নামাজ পড়ে, অন্যান্যরা ওয়াক্ত তো যেমন তেমন অন্যান্য ওয়াক্ত যেমন তেমন করে পড়ে নেয়, কিন্তু এশার সময় ঘুমের প্রাধান্য, ফজরের সময় ঘুমের মজা তাদের বিভোর করে দেয়, একনিষ্ঠতা ও প্রেম সকল সমস্যাকে দূর করে দেয়, তারা এতে অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই দুই নামাজ তাদের নিকট অনেক বড় বোঝা মনে হয়। এ থেকে বোঝা যায় যে সকল মুসলমান এই দুই নামাজে অলসতা করে, এতে বোঝা যায় সকল মুসলমান এই দুই নামাজে অলসতা করে, তারা মুনাফিকের ন্যায় কাজ করে যারা এই কাজগুলো করে, অর্থাৎ যারা এই কাজগুলো করে এশার এবং ফজরের নামাজে, যে সকল মুসলমান এই কাজগুলো করে এশা এবং ফজরের নামাজে যারা অলসতা করে তাদেরকে এ থেকে বিরত থাকা উচিত, এবং নামাজে একাগ্রতার সাথে সঠিক সময় নামাজে উপস্থিত হওয়া দরকার। কেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশিয়ারি একদিকে আর একদিকে ফজিলতের কথা, হ্যাঁ, এই জন্য আমাদের এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। তবেই বুজুর্গ হযরত সাইয়েদুনা সাঈদ বিন মুসাইব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে নিদর্শন হলো ঈশা ও ফজরের নামাজে উপস্থিত হওয়া, কেননা মুনাফিকরা এই দুই নামাজে আসর সামর্থ্য রাখে না, আসার সামর্থ্য রাখে না। অর্থাৎ মুসলমান অর্থাৎ মুমিন এবং মুনাফিকদের মধ্যে আল্লাহ নবী বলেন, আমাদের এবং মুনাফিকদের মধ্যে নিদর্শন হলো ঈশা আর ফজরের নামাজ, তারা এই দুই নামাজে আসার মতো সামর্থ্য রাখে না, কিন্তু মুমিনরা এই নামাজে আসবেই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে হাদিসে মোবারক আমরা শ্রবণ করলাম দুইটি, এবং আরেকটি হাদিসে মোবারকার মধ্যে এভাবে আসছে, হযরত আল্লামা আব্দুর রউফ মুনাবি রাহমাতুল্লাহি তাআলা লিখেন, এই হাদিসে বর্ণনাকৃত মুনাফিক দ্বারা উদ্দেশ্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের জঘন্যতম কাফির নয় যারা নিজেকে মিথ্যা মুসলমান হিসেবে প্রকাশ করে কিন্তু অন্তরে কাফির ছিল, অন্তরে কুফর ছিল, বরং এখানে উদ্দেশ্য মুনাফিকে আমলি, অর্থাৎ আমলগতভাবে মুনাফিক, অথচ তারা বাস্তবে মুসলমান। হাদিসের এই অংশে মুনাফিকরা এই দুই নামাজে আসার সামর্থ্য রাখে না, এ দ্বারা উদ্দেশ্য হলো আমরা এই দুই নামাজ নিখুঁতভাবে মুমিনরা নিখুঁতভাবে আদায় করবে এবং মুনাফিকরা অর্থাৎ আমলে মুনাফিক নামাজে আসতে পারে না, এই দিক থেকে তারা অলসতা করবে, উপস্থিত হবে না, বা যে কোনোভাবে এই অক্তকে পার করে দিবে। তো আল্লাহ তাবারক তাআলা বিশেষ করে ফজর এবং ইশারের নামাজকে যেন আমরা মজবুতভাবে আঁকড়ে ধরতে পারি, কখনো অলসতা যেন না আসে, অলসতা আসলেও যেন সেটা দূর করে দিয়ে আমরা এই নামাজগুলো আদায় করতে পারি। মাইনুদ্দিন ভাইয়ের কাছে আবারও আসবেন ইনশাআল্লাহ তাবারক তাআলা। এরপরে অনুরোধের যে কালাম ছিল তাও দর্শককে একটু পরে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আগে মাইনুদ্দিন ভাইয়ের কাছ থেকে আরও কিছু ফজিলতের কথা শুনি।
আলহামদুলিল্লাহ, যে নামাজের ফজিলত সম্পর্কে শ্রবণ করছিলাম, হাদিসে পাকের মধ্যে এসেছে যেটা আপনিও বললেন যে নামাজ হচ্ছে মুমিন এবং মুনাফিকের মধ্যে পার্থক্যকারী একটি বাহ্যিক যে দৃষ্টান্ত আছে, বাহ্যিক একটা হচ্ছে অন্তরেরটা বিষয়টা, আরেকটা হচ্ছে বাহ্যিক, যে বাহ্যিকভাবে মুসলমান নামাজের জন্য দাঁড়ায় যাবে, এটা হচ্ছে মুমিন এবং মুসলমান মুনাফিকের মধ্যে একটি পার্থক্য। তো আমাদেরও উচিত যে নামাজকে হিফাজত করা। নামাজের অসংখ্য ফজিলতের মধ্যে একটি ফজিলত এমন এসেছে, হচ্ছে সাইয়েদুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে হাদিসে মোবারকা ইবনে মাজা শরীফের দ্বিতীয় খণ্ডের 165 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মধ্যে কারো আঙ্গিনায় একটি নদী থাকে, সে এতে দৈনিক 5 বার গোসল করে, তবে তার শরীরে কি কোনো ময়লা থাকবে?
আল্লাহ,
সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান উপস্থিত লোকেরা আরজ করলেন, জি না। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন, নামাজ গুনাহসমূহকে এমনভাবে ধুয়ে দেয় যেভাবে পানি ময়লাকে ধুয়ে দেয়।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
হযরত সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলা নাবিয়ানা আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ তাআলার একজন অন্যতম নবী ও পয়গম্বর ছিলেন, তো তিনি আলাইহিস সালাতু ওয়াসালাম একবার সমুদ্রের তীরে তার শিপ নিয়ে গেলেন। হযরত সাইয়েদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম একটি পাখিকে দেখলেন, যে সমুদ্রের কাদায়, সমুদ্রের পাড়ে যে কাদা থাকে ওই কাদার মধ্যে গড়াগড়ি করছে, আর
কিছুক্ষণ গড়াগড়ি করার পরে তার শরীর ময়লা হয়ে যাচ্ছে, আবার সে পুনরায় সমুদ্রের পানিতে গিয়ে গোসল করছে, অর্থাৎ জাঁপ দিচ্ছে। এটা সে কয়েকবার করল, এভাবে করে সে কিছুক্ষণ ময়লা করে শরীরকে, আবার কয়েক কিছুক্ষণ পরে গিয়ে ওই শরীরকে দ্রুত করে পানি দিয়ে, সমুদ্রের পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। এই কাজটি ওই পাখিটি পাঁচবার করলো। ইতিপূর্বে হযরতে সাইয়েদুনা ঈসা রুহুল্লাহ আলা নাবিয়ানা আলী সালাতু আসসালাম এই কাজ দেখে খুবই আশ্চর্য হলেন। ঠিক ওই সময় জিব্রাইল আমিন আলাই সালাতু আসসালাম তার শিপ নিয়ে আসলেন, আর হযরতে ঈসা নাবিয়ানা আলী সালাতু আসসালামকে জিজ্ঞাসা করলেন, আপনি কি এটা দেখে আশ্চর্য হয়েছেন? তখন ঈসা আলাই আলা নবিয়ানা আলী সালাতু আসসালাম বললেন, হ্যাঁ। এখানে তখন জিব্রাইল আমিন আলাই সালাতু আসসালাম বলতে লাগলেন, আপনি এখানে যা দেখলেন
জি
তা হলো হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলী সালামের উম্মতের নামাজিদের উদাহরণ।
আল্লাহ আল্লাহ,
কেমন
সুবহানাল্লাহ,
যে এই কাদা তাদের গুনার উদাহরণ, আর সমুদ্রে গোসল করা করা পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ। অর্থাৎ যেভাবে এই পাখিটি কাদায় লুটুপুটু খেলো এবং গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এভাবেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উম্মতের গুনাহগাররা এই পাঁচ ওয়াক্ত নামাজের কারণে নিজেদের গুনাহ থেকে পূত পবিত্র হয়ে যাবে।
সুবহানাল্লাহ,
অর্থাৎ সে গুনাহ করবে, উম্মতে মুহাম্মদ গুনাহ করবে, আবার নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা ওই নামাজের বদলতে দয়া করে তার গুনাহকে মাফ করে দেবেন। এভাবে করে যদি আমি পাঁচবার নামাজ পড়ি,
তো সুবহানাল্লাহ,
এই হাদিসে পাকের ব্যাখ্যার মধ্যে এভাবে এসেছে, যখন আমি ফজর নামাজ আদায় করে নিলাম, এরপরে জোহরের আগ পর্যন্ত যদি আমার থেকে
কোনো
মুসলমান থেকে কোনো গুনাহ সংঘটিত হয়ে যায়, তখন ওই মুসলমান আবার যখন জোহরে নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সাথে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে, তখন ওই এই সময়টুকুর মধ্যে তার যে ছোট ছোট গুনাহগুলো হয়েছে আল্লাহ তাআলা
তার গুনাহ ক্ষমা করে দেবে।
এভাবে করে আসর থেকে আবার আজহর থেকে আসর,
এভাবে একটি হাদিসে পাঁচ কিন্তু বর্ণিত রয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তির একটি ছোট্ট গুনাহ হয়ে গেল,
আল্লাহ আল্লাহ,
তো সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলো এই সমস্যাটি, যে তখন আয়াতে কারিমাও চলে আসলো, এখানে বারো দম্পারা হুসুরা হুদের তর্জমায় কাঞ্জুল ইমান, আর নামাজ প্রতিষ্ঠিত রাখো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে, নিশ্চয়ই সৎ কর্মসমূহ অসৎ কর্মসমূহকে মিটিয়ে দেয়, এটা সৎ উপদেশ মান্যকারীদের জন্য। আচ্ছা, এর ব্যাখ্যার মধ্যে যে কথাটি আসছে, সে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি শুধু আমারই জন্য? ইরশাদ করলেন, আমার সব উম্মতের জন্য।
আল্লাহু আকবার,
এই যে আপনি বলেন না গুনাহ, ছোট গুনাহ তো ভুল তো মানুষ দ্বারা হবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া উপহার এটা, যে ভুল হতেই পারে, ভুল হবে, তার মানে তওবা করব না আর ওই গুনার উপরে অটল থাকবো, এটা যেন না হয়। ওই ব্যক্তির ছোট গুনাহ হয়ে গেছে, আমার নবীর দরবারে আসলেন, আমার নবী আয়াতে কারিমা শুনিয়ে দিলেন আর বলেন এটা আমার সব উম্মতের জন্য।
জাকির ভাই, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনি দিলেন
জি,
যেটা নামাজের মাধ্যমে তওবা করা
জি।
দেখেন, আমাদের সাথে আমরা মুসলমান, আমরা সাধারণ মুসলমান, সাধারণ মুমিন, আমরা চলতে ফিরতে উঠতে বসতে ছোটোখাটো গুনাহ করে ফেলি। এখন অনেক সময় গুনাহ করার পরে আমার ওই চিন্তা, ওই ইন্টেনশন আমার ভিতরে আসে না, আমি তওবা করব, হয়তো আমার দ্বারা ওটা হয় না, কিন্তু যদি আমি আবার সাপোজ ফর এক্সাম্পল আমার এখন একটা গুনাহ হয়েছে, এই সময়টাতে আমার থেকে যদি একটা গুনাহ হয়ে যায়, বা এখন জোহরে আমি তওবার সাথে সাথে করিনি, কিন্তু যখন আমি জোহরের নামাজে যাব, নামাজে গেলে কিন্তু প্রত্যেকটা মুসলমান তওবা করে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলাম, তুমি আমার গুনাহকে মাফ করে দাও।
নামাজে যাওয়ার পূর্বে সে কিন্তু ভাবে যে আমার পবিত্র
হওয়া, পবিত্র হওয়া,
আর পবিত্র হওয়ার পূর্বে ভাববে আগে আমার কি
কি হয়েছে পিছনে।
এবারে খুব সুন্দর হাদিসে মোবারকাও কিন্তু আছে, যদি আমরা দর্শক শ্রোতা একটু খেয়াল করি, এজন্য আমি বারবার বলি কি কিতাব অধ্যয়ন করি, আমি নিজের জন্য জানার চেষ্টা করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি বাণী শোনাবো, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদের নামাজের প্রতি আরও আগ্রহ বেড়ে যাবে। মুসলিম শরীফের মধ্যে 118 পৃষ্ঠার মধ্যে এই বাণীগুলো রয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ ও এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, আর এক রমজান থেকে আর এক রমজান, এসব ওই সকল গুনাহসমূহের কাফফারা স্বরূপ যা এই মধ্যবর্তী সময়ে সংঘটিত হয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
যদি মানুষ কবিরা অর্থাৎ বড় গুনাহ থেকে বিরত থাকে, আপনি যে কথাগুলো বলেন ছোট গুনাহ হয়েছে তো এটা মাধ্যম বলেছে। নাম্বার দুই, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এবং এর সীমারেখা চিনল, আর যে বিষয় থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত থাকলো, তবে যা পূর্বে করেছে তার কাফফারা হয়ে গেল।
আল্লাহ আল্লাহ।
এরপরে আরো বলা হয়েছে এখানে নাম্বার তিন, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত ওই সকল গুনাহের কাফফারা স্বরূপ যা মধ্যবর্তী সময়ে হয়েছে, এবং মকবুল হজের কবুলকৃত হজের সওয়াব হলো জান্নাত। নাম্বার চার, যে ব্যক্তি ইলিম অন্বেষণ করলো তবে এই অন্বেষণ তার পূর্ববর্তী গুনাহের কাফফারা হয়ে গেল। তো বোঝা গেল এক নামাজ থেকে আর এক নামাজ এর মধ্যবর্তী সময়ে যে গুনাহ, এই গুনাহের কাফফারা হয়ে গেল ওই নামাজ, পরবর্তী নামাজ। এবার ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আছর, আছর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই পাঁচোক্ত নামাজের মধ্যবর্তী সময়টাতে মানুষ দ্বারা যে ছোটোখাটো ভুল হয়ে যায়, কবিরা গুনাহ ব্যতীত ছোটোখাটো যে ভুল হয়ে যায়, কবিরা গুনার জন্য শর্ত আছে,
শর্ত আছে,
তওবা করতে হবে, ওটা থেকে ফিরে আসা, তো ছোটোখাটো যে গুনাগুলো হয়ে থাকে এর কাফফারা হলো পরবর্তী নামাজ।
এবং জি, নামাজ সম্বন্ধে যেহেতু আলোচনা চলছে, এটা তো গুনাহ সংঘটিত হয়ে যাওয়া, এমনকি ফজিলত এমনও এসেছে যে নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে।
আল্লাহ
সুবহানাল্লাহ।
যেহেতু মুয়াজ্জিন একটা আয়াত বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। তো অশ্লীল এবং মন্দ, মন্দ কাজ দ্বারা উদ্দেশ্যই হচ্ছে এর যে ছোটোখাটো গুনাহ। তো এর তাফসিরে বা একটি ঘটনায় এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তিনি বলছেন, একটি ঘটনা উদ্ধৃত করেছেন যে এক ব্যক্তি ছিল, সে কোনো মহিলার প্রেমে আর কি আসক্ত হয়ে গেল। এখন কোনো মতে আর কি চিঠির মাধ্যমে, সরাসরি না, চিঠির মাধ্যমে সে আর কি প্রস্তাব পাঠালো, কিন্তু সে মহিলা যখন ওই চিঠি দেখলো যে হ্যাঁ এমন এমন বিষয়, সে চিন্তায় পড়ে গেল, কেননা সে মহিলা ছিল বিবাহিত। এখন সে কি করবে, মহিলা ছিল ভালো একটা পরিবারের মেয়ে, তো ওই মহিলা নিজের স্বামীকে চিঠি দেখিয়ে দিল, আর স্বামী ছিল ইমামের মসজিদের ইমাম।
আল্লাহ।
এখন স্বামী কি করবে, স্বামীও ভালো একটা চিন্তাভাবনা রাখে, স্বামীও নিজের স্ত্রীকে বলল যে, মানে নিজের স্ত্রীর মাধ্যমে আর কি অ্যান্সার দিল যে, তাকে বলো যে 40 দিন পর্যন্ত অমুক মসজিদে অমুক ইমামের পিছে জামাত সহকারে যেন নামাজ পড়ে।
আল্লাহ আল্লাহ।
তারপর দেখা যাবে কি হয় না। এখন ওই ব্যক্তি তাই
শর্ত দিল,
শর্ত যেহেতু হয়ে গেল, সে ওই মসজিদে আসলো ওই ইমামের পিছে 40 দিন পর্যন্ত, একদিন দুই দিন যখন আস্তে আস্তে যেতে লাগলো, যখন 40 দিন হয়ে গেল, তার অন্তরের অবস্থা কি এমনভাবে পরিবর্তন হয়ে গেল যে ও আবার চিঠি লিখে বলছে ওই মহিলাকেই যে আমি পূর্বে যা গুনাহ করেছিলাম এ থেকে তওবা করছি,
তওবা করে নিয়েছি,
এবং আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে এই 40 দিন নামাজ আদায় করার বদলতে আমি এই গুনার, আমার আর কি বোঝা যাচ্ছে যে আমি কত বড় নাফরমান করেছিলাম। তো এ দ্বারা বোঝা যাচ্ছে কেউ যদি মনোযোগ সহকারে বিনয় এবং নম্রতার সাথে যদি নামাজ আদায় করে, ওই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে।
আল্লাহ
তাআলা যেন আমাদেরকে নিজেও যেন বাঁচি, অন্যকে যেন,
অপরকেও যেন আমরা বাঁচাতে পারি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুসলমান নামাজ পড়ে তখন তার গুনাহ তার মাথায় রাখা হয়।
আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ।
যখন সে সিজদায় যায় তখন সকল গুনাহ পড়ে যায়।
আল্লাহু আকবার।
নামাজি যখন নামাজ শেষ করে তখন গুনাহ থেকে পুত পবিত্র হয়ে যায়।
সুবহানাল্লাহ।
নামাজির জন্য অসংখ্য ফজিলত আর বরকতের কথা কিতাবের মধ্যে রয়েছে। ইব্রাহিমের কাছে আসব, অনুরোধের কালাম ছিল, অনুরোধের কালাম কথা শুনে এরপরে শেষ কিছু মাদানী ফুল আমরা শুনব ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
اريتي انا پوشانا کہنی زیتا شونا مدینہ کہنی زیتا اريتي انا پوشانا کہنی زیتا Madina Kaini Saita Moni Hoti Zaybalai Kintu Tiyo Poishanai Moni Hoti Zaybalai Kintu Tiyo Poishanai Moni Hor Pakhir Moto Moni Hor Pakhir Moto Moura Oh,
ছুটে যায় তোমার
আল্লাহ তাবারক ও তাআলা কবুল করে নিক ওই মদিনার অলিতে গলিতে ধুলামালিতে ইনশাআল্লাহ তাবারক ও তাআলা একদিন আশিকের রসুল হাঁটবে ঘুরবে দুরুদ ও সালাম পাঠ করবে আমার নবীর রওজা জিয়ারত করবে ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। হযরত সাইয়েদুনা যায়েদ বিন খালিদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দুই রাকাত নামাজ পড়ে আর তাতে কোনো ভুল করে না, দুই রাকাত নামাজ পড়ে তাতে কোনো ভুল করে না, তবে পূর্বে যা সগিরা গুনাহ হয়েছে আল্লাহ পাক তা ক্ষমা করে দিবেন। নামাজি এগুলো সব নামাজিদের জন্য, বেনামাজিদের জন্য নয়, এ সকল ফজিলত যে শুনছি আমরা দীর্ঘ সময় ধরে সব নামাজিদের জন্য। হযরত আবু আয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূলে পাক সাহিবে আলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি যেভাবে অজু করার হুকুম দেওয়া হয়েছে সেভাবে অজু করল এবং যেভাবে নামাজের হুকুম দেওয়া হয়েছে সেভাবে নামাজ পড়ল, তবে যা পূর্বে করেছিল তা সব ক্ষমা হয়ে গেল, অর্থাৎ পূর্বে যত ভুল করেছে গুনাহ করেছে সব ক্ষমা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিসে মোবারাকাটি এগুলো সব নামাজিদের জন্য, নামাজি দোয়া করবে আল্লাহ তাবারক ও তাআলা দোয়া কবুল করে নেবেন, নামাজি অভাবে থাকবে আল্লাহ অভাবকে পূরণ করে দিবে, আর নামাজি কষ্টে থাকবে আল্লাহ তার কষ্টকে দূর করে দিবে। নামাজিদের জন্য এই সকল ফজিলত, সবার জন্য নয়। ইনশাআল্লাহ তাআলা মাইনুদ্দিন ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে আমরা জানবো আজকের প্রোগ্রামে নামাজের নামকরণের বিষয়টাও আজকে শেয়ার করবো দর্শকের সাথে। মাইনুদ্দিন ভাই থেকে কিছু কথা শুনে নিই।
পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যারা সবচেয়ে আফজাল,
জি
বেমেসাল, যাদের কোনো তুলনা হয় না, হ্যাঁ, ওই সকল ব্যক্তিবর্গগণ যে কাজগুলো করেছেন ওই কাজগুলো আল্লাহ তাআলার দরবারে কতটা কবুলিয়াত, কতটা গ্রহণযোগ্য, কতটা সৌন্দর্য, কতটা পছন্দনীয়। যে এই কাজগুলোর মধ্যে কী সবচেয়ে উত্তম হচ্ছে একটি কাজ, নামাজ আদায় করা। আল্লাহ তাআলার বিভিন্ন নবীগণ,
জি,
বিভিন্ন নামাজকে কেউ এক ওয়াক্ত পড়েছেন, কেউ দুই ওয়াক্ত পড়েছেন, কেউ চার ওয়াক্ত পড়েছেন, কেউ তিন ওয়াক্ত পড়েছেন, যার জন্য এটা বাধ্যতামূলক ছিল ওভাবে আদায় করেছেন। তো ওই নামাজগুলোই কিন্তু একত্রিত করে আমাদেরকে পাঁচ ওয়াক্ত দেওয়া হয়েছে। যেমন ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাই উদিত করেন, কতিপয় আম্বিয়াই কিরাম আলাইহিমুসসালাম বিভিন্ন সময় নামাজ পৃথক পৃথকভাবে আদায় করেছেন। আল্লাহ পাক তার প্রিয়জনদের এই সুন্দর কাজগুলোকে গোলামে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, অর্থাৎ নবীর উম্মদের উপর মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মদের মতো আবশ্যক অর্থাৎ ফরজ করে দিয়েছেন। যেমনটি ফজরের নামাজ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদায় করেছেন,
সুবহানাল্লাহ।
এরপরে জোহরের নামাজ হযরত সাইয়েদুনা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসরের নামাজ হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাগরিবের নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর ইশারের নামাজ হযরত সাইয়েদুনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম সর্বপ্রথম আদায় করেছেন। এই যে পাঁচজন নবীর
মোবারক ব্যক্তিদের আমলগুলো কিন্তু আমাদের উপর ফরজ,
মানে তার মানে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে ওই নামাজগুলো মানে ফরজ হওয়ার আগে ফজরটা কত পছন্দনীয় ছিল, যেটা তার সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদায় করেছেন, সেই পছন্দের কাজগুলো উম্মতে মুহাম্মাদকে তোহফা দিয়েছেন, উপহার দিয়েছেন,
সুবহানাল্লাহ,
ফরজ করে দিয়েছেন।
আর এটা এমনিতেই দেন নাই, যে এটা আদায় করবে তার জন্য প্রতিদানও
রয়েছে, আবার প্রতিদানও রয়েছে,
আল্লাহর দিদারও হবে,
দিদার
জান্নাতও পাবে তারা,
আল্লাহু আকবার,
আল্লাহু আকবার। এমনিতেই নাই দর্শক, এই যে নামাজিদের কথা না এগুলো,
জি,
যারা নামাজ পড়বে তারা নামাজি, আর নামাজিদের জন্য সকল উপহার রয়েছে, পুরস্কার রয়েছে, নিয়ামত রয়েছে, তোহফা রয়েছে, নামাজিরা পাবে, কিন্তু যারা বেনামাজি হবে কেয়ামতের ময়দানে শুধু তারা লাঞ্ছনাই পাবে, শুধু লাঞ্ছনা পাবে। একবার ভেবে দেখি, কিয়ামতের ময়দানে যদি বেনামাজির বাবাকে ডাকা হয়,
আল্লাহ আমরা তো এতক্ষণ নামাজের ফজিলত শ্রবণ করছিলাম, নামাজ ছেড়ে দিলে কি গুনাহ আছে, কি ক্ষতি আছে? হাদিসে পাকের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে সব সর্বপ্রথম নামাজিদের ব্যাপারে, নামাজের ব্যাপারে নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক থাকবে তো আশা করা যায় সে পরবর্তী ঘাটিগুলো সহজে পার হতে পারবে,
রাইট, না হয়তো আটকে যাবে। নামাজের যে নামকরণগুলো রয়েছে দর্শক শ্রোতা, ফজরের অর্থ সকাল,
সুবহানাল্লাহ,
ফজরের অর্থ সকাল, যেহেতু ফজরের নামাজ সকালবেলা পড়া হয় তাই এই নামাজকে ফজরের নামাজ বলা হয়। জোহর এর একটি অর্থ হলো দুপুর, যেহেতু এই নামাজ দুপুরের সময় পড়া হয় তাই একে জোহরের নামাজ বলা হয়। আর আসর অর্থ হলো দিনের শেষ অংশ, যেহেতু এই নামাজ এই সময় আদায় করা হয় তাই এই নামাজকে আসরের নামাজ বলা হয়।
সূর্যাস্ত হওয়ার আগে পড়া
আগে আগে, হ্যাঁ। মাগরিব অর্থ হলো সূর্যাস্ত, সূর্যাস্ত যাওয়ার সময় বলা হলো মাগরিব। যেহেতু মাগরিবের নামাজ এই সময় পড়া হয় তাই এর নাম দেওয়া হয়েছে মাগরিবের নামাজ। আর এশার হলো, এশারের শাব্দিক অর্থ হলো রাত্রি প্রারম্ভিক অন্ধকার, রাত্রের শুরুর অন্ধকার। যেহেতু এই নামাজ অন্ধকার সময়ে হওয়ার পর আদায় করা হয় তাই এই নামাজকে এশারের নামাজ বলা হয়। খুব সুন্দর একটা সিস্টেম, নামাজের অক্ত, নামাজের সময় নির্ধারণ করে নামকরণ করা হয়েছে। আর এগুলো সব নামাজিদের জন্য, নামাজ পড়ব তো ফজিলাতগুলো পাবো। অনেক সময় আফসোসও লাগে, দুঃখ হয় মাঝে মধ্যে, অনেক মানুষ কেমন পাওয়া যায় ইসলাম ভাই, পাঁচক তো নামাজের নামটাও হয়তো বা অনেক সময় ভুলে যায়, পাঁচক তো নামাজের,
আচ্ছা আমি দেখে
নামটা ভুলে যায়, ঈদের নামাজ পড়তে গিয়ে জানাজা নামাজ পড়ে, জানাজা নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে, এমনও অসংখ্য মানুষ পাবেন। যাই হোক, আল্লাহ তাবারকতাল আমাদেরকে হেফাজত দান করুক। মা বাবাকেও বলবো অনুরোধ আপনাদের কাছে, কাল কিয়ামতের ময়দানে যদি আপনাকে বেনামাজির বাবা বলে আহ্বান করা হয়, আপনি তো নামাজ পড়ছেন, আপনি নামাজি কিন্তু সন্তান নামাজ পড়ছে না, কাল কিয়ামতের ময়দানে যদি বেনামাজির বাবা বলে ডাকা হয় আপনাকে, সন্তান যদি অভিযোগ করে যে আল্লাহ দুনিয়াতে বাবা নামাজ পড়তো কিন্তু আমাকে নামাজের দাওয়াত দিত না, নামাজ পড়াতো না আমাকে, বলবে সন্তান কিয়ামতের ময়দানে নিজেকে বাঁচানোর জন্য তার দোষটা আপনার ঘাড়ে চাপিয়ে দিবে। হাদিস বলে, এরা হাদিস থেকে প্রমাণিত, সন্তান বলবে আমার কিছু দোষ নাই, আমি কিছু জানি না, বাবাই হারাম উপার্জন করে আমাকে খাবার দিয়েছে, বাবা নামাজ পড়তো আমাকে নামাজের শাসনও করে নাই।
হ্যাঁ, স্ত্রী বলবে এরকম,
হ্যাঁ স্ত্রী বলবে এরকমের,
সে আমাদের উপার্জন করে দিয়েছে, কখনো যে টাকা দিয়েছে টাকার হিসাব নিয়েছে কিন্তু নামাজের হিসাব,
নামাজের হিসাব নেই নাই,
বলে না যে নামাজ পড়ছিস কিনা,
বাঁচার জন্য বা বাঁচার জন্য এগুলো করবে। তো কাল কিয়ামতের ময়দানে যদি নামাজ চোরের বাবা বলে ডাকা হয়,
আল্লাহ কি হবে অবস্থা,
কোথায় যাবেন? যাদের জন্য এত কিছু করলাম, নিজের পুরো জীবনটা উৎসর্গ করে দিলাম এই সন্তান পরিবার করে করে, কিন্তু তাদেরকে নামাজি বানাতে পারলাম না, আর কিয়ামতের ময়দানে তারাই আমাকে আল্লাহ তাআলার দরবারে ফাঁসিয়ে দিবে বলে, এই তো আমাদের গার্ডিয়ান ছিল, সব কিছুর ভারদার তো তার কাছেই ছিল, সে নামাজ পড়ালে আমরা নামাজ পড়তাম, নামাজের হুকুম দিলে নামাজ পড়তাম, তখন কোথায় যাবেন বলেন? তখন আফসোস, অনুশোচনা ছাড়া আর কিছু থাকবে না, তাই দুনিয়াতেই কিছু করে যাই।
সাপোজ আমি যদি ঢাকার বাইরে সফরে যাই,
জি
সফর দুই দিন তিন দিন দশ দিনেরই তো হয়, এটা ক্ষণস্থায়ী হয়, আমি ওখান থেকে আমি বাসায় তালা মেরে যদি চলে যাই, ওখান থেকে যদি ফিরে আসি, আর যদি হাতে যদি চাবি না পাই, যদি চাবি না থাকে আমি বাসায় প্রবেশ করবো কীভাবে,
কীভাবে
এত দূর থেকে আমি সফর করে এসেছি, আমি পুরো ক্লান্তি, না জানি কি এখন রেস্ট করব, যদি বাসায় যদি চাবি না থাকে, হাতে যদি চাবি না থাকে তাহলে কী হবে? তো নামাজি তো হচ্ছে জানাতে চাবি, সালাতু মিফতাহুল
জান্নাহ, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এমনকি আরেকটা হাদিসে এসেছে যে আসসালাতু মেরাজুল মুমিন,
সুবহানাল্লাহ,
নামাজ হচ্ছে মুমিনের মেরাজ,
মেরাজ।
আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তুমি নামাজকে এমনভাবে আদায় করো যেন এই ইচ্ছা, এই বিশ্বাস রাখো যে আল্লাহ তোমাকে দেখছে,
সুবহানাল্লাহ।
প্রথমে তো এই বিশ্বাস রাখবে যে তুমি তুমি আল্লাহকে দেখছো, আর যদি এই সম্ভব না হয় তাহলে আল্লাহ তোমাকে
দেখছে, এটা বিশ্বাস
করো, এটা তো বিশ্বাস রাখতে হবে। আচ্ছা রাসূল, আমরা তো ফরজ নামাজ বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন?
রাসূল
সাল্লাল্লাহু একদা মা'আইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু রাত জেগে নামাজ পড়ছেন, রাত জেগে পা মুবারক ফুলে গেছে,
আল্লাহ আল্লাহ।
মা'আইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, আপনি তো আল্লাহর নবী,
জি,
আপনি এত নামাজ পড়ছেন, আপনার পা মুবারক ফুলে গেছে, তিনি বলছেন অথচ রাত সারা জেগে কি ফরজ নামাজ আদায় হয়, নফল হয়, নফল নামাজ আদায় করার ক্ষেত্রে পা ফুলে গেছে। আর উত্তরে এরশাদ করছেন যে আমি কি কৃতজ্ঞ বান্দা হব না। এই হচ্ছে এত অনুপ্রেরণা। আচ্ছা নামাজ আর কি দিবে নামাজ? আমি তো বিশ্বাস করি জাকির ভাই, যেহেতু শেষ সময়, শেষ হোক ভালোভাবে, আমাদের জীবনও যেন শেষ ভালো হয়।
আমিন আমিন।
কেমন, যেমন একদা এক প্রতিবেশী যুবক আর কি মৃত্যুর সময় চলে এসেছিল, তো সে কলমা পাঠ করাচ্ছিল, কলমা পাঠ করছিল না, সে ব্যক্তি গিয়ে আর কি সে সাহাবি গিয়ে আরজ করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমি সে ব্যক্তিকে আমি না কলমা পাঠ করাচ্ছি, সে পাঠ করছে না। ঠিক আছে, কেন পাঠ? এখন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন কানা ইউসাল্লি, সে কি নামাজ পড়ে? বলল ইয়া রাসূলুল্লাহ নাম, সে নামাজ পড়ে। এই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুত্তাশিফ নিয়ে গেলেন। এখন এতটুকু বলছি যে নামাজের আগে জিজ্ঞেস করেন সে কি নামাজ পড়ে, নামাজের কথা শুনে তারপর তাশরিফ নিয়ে গেছেন, যে আশা করা যায় যদি নামাজে পাবন্দ হই
আল্লাহর রাসূলেরও
দিদার হবে ইনশাআল্লাহ, মৃত্যুর সময় দিদার হবে, এটা বিশ্বাস, নামাজকে যেন আঁকড়ে ধরি। আচ্ছা দেখা যায় মহরমের ঘটনা যেটা আমরা দেখে থাকি, যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন এত জুলুম হয়েছে, এত নির্যাতন হয়েছে, এত কিছু হয়েছে, যে তীরের উপর তীর, তরবারির উপর তরবারি, তবুও নামাজ ছাড়েননি, নামাজ আগে আদায় করেছেন, এরপর শহীদ হয়েছেন। আমাদেরকে শিক্ষা অন্তত এদিক থেকে নেওয়া উচিত।
রাইট রাইট। আল্লাহ তাবারক ও তাআলা ওই সকল ব্যক্তিদের সৎকায় আমাদেরকেও সঠিক বুঝ দান করুক, এবং নামাজির মতো নামাজি হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শত কষ্টের পরেও, শত বাধার পরেও, শত অনেক অনেক কিছুর পরেও নামাজ আগে, তাদের কাছে নামাজের এতটাই গুরুত্ব ছিল, আর ওই গুরুত্বটাই আমাদেরকে শিখিয়েছেন বিভিন্নভাবে, যাতে করে আমরাও নামাজের এক আগ্রহ অন্তরে সবসময় আমাদের থাকে। আল্লাহ তাবারক তাআলা বোঝার আর আমল করার তৌফিক দান করুক। নামাজি ব্যক্তি যখন বাহিরে বের হয় তার অন্তরটা খুশি থাকে, অর্থাৎ হৃদয়ের প্রশান্তি নিয়ে সে বাহিরে বের হয়, আর নামাজি ব্যক্তি যখন ঘর থেকে বের হয় মনে এক সাহস থাকে, আর বেনামাজি যখন বের হয় মনের মধ্যে দুর্বলতা কাজ করে। আর নামাজি ব্যক্তি যখন কারোর সাথে কথা বলে আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারে, বেনামাজি যখন কথা বলে অন্তরে দুর্বলতা রেখেই সে কথা বলে। এই কারণে নামাজি হয় দেখেন, এ যে ফজিলতের কথা শুনতেছি এটা তো আছেই, আপনি নামাজি হয় দেখেন আপনার কাছে কেমন লাগে, আপনার কাছে কেমন লাগে এটা আপনি দেখেন। নামাজি হয় আল্লাহ তাবারক ও তাআলা অনেক কিছু আপনার আর আমার জন্য রেখেছেন, যদি আমরা নামাজি হতে পারি। আল্লাহ তাবারক ও তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিক সময় আদায় করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
Yeah.
السلام والسلام علیک یا رسول اللہ، السلام والسلام علیک یا حبیب اللہ، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک، سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک۔ الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم۔
تہجد اور فجر ربھاش تھے جار رحمت پرنو پربھات ہوئے تار۔